दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलात वस्सलाम अला सय्यदिल मुर्सलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलात वस्सलाम अलैक या रसूल अल्लाह وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। اللہ تعالیٰ پیارا نبی रसूल अरबी रहमतुल्लिल आलमीन हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद शरीफ पाठ करार माध्यमे बरकत बेशी अर्जन करा जाए, नियामत बेशी हासिल करा जाए एवं अल्लाह ताला दरबारे सम्मानित हवार जन्नो दुरूद शरीफेर कोनो विकल्प नहीं। जेमन सादातुद दाराइन এর কিতাবের 109 পৃষ্ঠার মধ্যে এভাবে আসছে যে হযরতে শেখ আবুল আব্বাস তিজানি রহমাতুল্লাহ আলাই ইনি ইনার এক ছাত্রকে চিঠি লিখলেন, চিঠি পাঠিয়ে দিলেন আর এতে বিসমিল্লাহ এবং সালাতু সালামের পর লিখলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় উপকারী জিকির হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় অন্তরকে হাজির করে দরুদ প্রেরণ করা। নিঃসন্দেহে এটি ইহকাল ও পরকালের সকল উদ্দেশ্য পূরণের জামিনদার এবং সকল বিপদের সমাধান। আর যে ব্যক্তি এর উপর আমল করবে সে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি সম্মানিত হবে। যদি কেউ চায় আমি সম্মানিত হব, আমার সকল ন্যাক উদ্দেশ্য পূরণ হবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে, সকল জায়েজ উদ্দেশ্য পূরণের জন্য জামিনদার হওয়ার জন্য যে জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে দুরুদ শরীফ। তা আমাদের উচিত আমরা যাতে আমাদের মজলিসসমূহকে, আমাদের উঠা বসা চলা ফেরা প্রতিটা মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে অন্তরে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বত সহকারে আমরা যাতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী আখিরে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ আল-মদিনার মজলিসে বসেছি, নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সংক্ষিপ্ত বয়ান মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ এলমেদিনের মজলিসে বসাটাও ইবাদত, শ্রবণ করাটাও ইবাদত, যেটা অন্যান্য আমলের মাধ্যমে পাওয়া যায় না। ইলিম অর্জন করার মাধ্যমে অনেক বিষয় এমন রয়েছে যেগুলা এমন রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া যায় যেটা অন্য মাধ্যমে পাওয়া যায় না। তো ইনশাআল্লাহ তাআলা ইলিম অর্জন করার ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শ্রবণ করব। বিশেষ করে আজকে যদি আমরা খেয়াল করি আমাদের ঘরে কিংবা বাইরে, আমরা যেখানে যাই এলমে দ্বীনের চর্চার অভাবের কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে, মানুষ আজকে অসহায়িত্বর মধ্যে রয়েছে। একজন মা তার সন্তানকে কিভাবে গাইডলাইন করবে, একজন সন্তান হিসেবে তার মা বাবার প্রতি তার দায়িত্বটা কি, দ্বীন ইসলাম কি শিক্ষা দিয়েছে অনেকের জানা নাই, প্রতিবেশী হিসেবে একে অপরের কি হক রয়েছে সেটা জানা নেই, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে কার উপর কার হক রয়েছে, কোন বিষয়ে আমাদের জানা দরকার, কোন বিষয়ে না জানলে মানুষ অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, এগুলো আমাদের জানা দরকার। যেভাবে ড্রাইভিং করতে গেলে ড্রাইভিংয়ের সব কিছু জানতে হয়, যদি না জানা থাকে যে ড্রাইভিং করার পর যদি আমি মাঠে নামে গেলাম কিন্তু সংকেতগুলো আমি চিনি না কোন দিকে যেতে হবে, তো মানুষ যেভাবে অ্যাক্সিডেন্ট করতে পারে জানার পরেও সঠিক রাস্তা দিক নির্দেশনা না থাকলে যেমন মানুষ অ্যাক্সিডেন্ট করে, তো এলমেদিনের অভাবে মানুষে কিন্তু অ্যাক্সিডেন্ট করে। সেটা এক অ্যাক্সিডেন্টটা কি, সেটা হচ্ছে ঈমানের যে বিষয় রয়েছে, ঈমান যেটা সবচেয়ে মূল্যবান সম্পদ সেটার উপর আক্রমণ হয়ে যায়। তো আল্লাহ আমাদের হিফাজত করুক, যাতে আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে আমরা যারা রয়েছি, আমরা এলমে দিন অর্জন করতে পারি এবং আমাদের সন্তান সন্ততি পরিবার পরিবারবর্গকে আল্লাহ তাআলার দেখানো পথে যাতে আমরা পরিচালিত করতে পারি। তো সে সম্পর্কিত একটা ঘটনা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অনেকের মা আছে, অনেকের স্ত্রী আছে, মা নিজ সন্তানের ব্যাপারে কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার আর আল্লাহওয়ালাগণ কোন বিষয়ে বেশি খুশি আমরা অনেকেই জানি না। আমরা স্বাভাবিকভাবে ধন সম্পদ রেখে গেলে উত্তরাধিকার সূত্রে আমরা বেশি খুশি যে আমার জন্য বেশি রেখে গেছে, অনেকে যদি কম থাকে সে একটু মলিন হয় আমার জন্য কিছু রেখে যেতে পারলো না। তো সত্যিকার অর্থে সবচেয়ে মূল্যবান সম্পদটা কী এবং সেটা কীভাবে অর্জন করতে হবে, একজন স্বামী স্ত্রী হিসেবে তার সন্তানের জন্য কী রেখে যাওয়া জিনিসটা কী, সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানবো। আসলে যারা আল্লাহওয়ালা, যারা বড় বড় ইমামগণ ছিলেন, ইনাদের মা কেমন ছিল, এর মধ্যে একটা ঘটনা এরকম যে কোটি কোটি মালিকেদের ইমাম, যা মালিকি, হানেফি শাফি মালিকি আছে না, ওই যে মালিকি, কোটি কোটি মালিকেদের ইমাম আশিকে মদিনা ইমাম মালিক বিন আনাস ও মহান তাবি বুজুর্গ হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, এর মতো মহামন্বিত মনীষীদের যিনি উস্তাদ হযরতে রবিয়া বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই, এই রবিয়া রহমতুল্লাহ আলাই তখনও তার আম্মাজানের পেটে ছিল, যিনি ইমাম মালিক বিন আনাস এবং মহান তাবি বুজুর্গ, তাবি তাহলে কবেকার, তাবি বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের যিনি উস্তাদ রবিয়া রহমতুল্লাহ আলাই, যিনি আব্দুর রহমানের সন্তান, তো বলা হচ্ছে মায়ের পেটের মধ্যে ছিল। এমন সময় তার সম্মানিত পিতা বাবা হযরত আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই বনু উমাইয়ার খেলাফতকালে সীমান্ত সুরক্ষার জন্য যুদ্ধের উদ্দেশ্যে খুরাসানের মধ্যে চলে যায়, সীমান্ত পাহারা দিচ্ছে। যাওয়ার সময় আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাই তার স্ত্রীকে 30,000 দিনার রেখে যায় আমানত স্বরূপ। মানুষ যখন বাইরে চলে যায় দিয়ে যায় না কিছু, এটা রাখো, একদিন নয়, দুই দিন নয়, 27 দিন নয়, 7 মাস নয়, 27 মাস নয়, বলা হচ্ছে 27 বছর পর তিনি আবার মদিনায় ফিরে আসেন। তো সে কবে গেল, 27 বছর পর আবার ফিরে আসলো, তখন তার হাতে বর্ষা ছিল আর তিনি ঘোড়ার উপর আরোহী অবস্থায় ছিল, বাড়ি পৌঁছে ঘোড়া থেকে নামলেন আর বর্ষা দ্বারা দরজাকে ধাক্কা দিলেন। তখন রবিয়া রহমতুল্লাহ আলাই দ্রুত বের হয়ে এলেন। এখন 27 বছর আগে রবিয়া রহমতুল্লাহ আলাই মায়ের পেটে ছিল আর বাবা যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল, তাহলে এই যে পরিস্থিতি, 27 বছর পর যখন বাবা ফিরে আসছে বাবাকে তো চিনার কোনো অবকাশ দেখা যাচ্ছে না, দরজায় আঘাত ধাক্কা দিল। তো হযরত রবিয়া রহমতুল্লাহ আলাই দ্রুত বাইরে বের হলেন, তখন তিনি দেখতে পেল একজন সশস্ত্র বাহিনী, একজন লোক তার ঘরের মধ্যে আঘাত করল, ঘরে প্রবেশের জন্য চেষ্টা করল। তো আসলে স্বাভাবিক, যদি অপরিচিত কেউ আপনার আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করে, জিনিসটাকে আমরা ভালোভাবে নিই, বলেন আমরা কি ভালোভাবে নিই, কখনো আমরা ভালোভাবে নিই না। যেহেতু ইনার বাবা ছিল, ইনি তো চিনতে পারছেন না, হঠাৎ করে আসলো সশস্ত্র বাহিনীর একজন লোক ঘরের মধ্যে আঘাত করল, তো খুবই রাগান্বিত হয়ে গেল, হে আল্লাহর বান্দা তুমি কি আমার ঘর আক্রমণ করতে চাও? তখন হযরতে ফারুক রহমতুল্লাহ আলাই বললেন, না, কিন্তু তুমি বলো তোমার কিভাবে আমার ঘরে প্রবেশ করার সাহস হলো, নিজের ঘরে আসছে একজন দেখতেছে যুবক, তোমার কিভাবে সাহস হলো আমার ঘরে প্রবেশ করার? অতঃপর উভয়ের মধ্যে বাকবটেন্দ্র শুরু হয়ে গেল, একজনের সাথে একজন এটা বলতেছে ওটা বলতেছে, এক পর্যায়ে উভয়ের মাঝে হাতাহাতি হবার উপক্রম সৃষ্টি হয়ে গেল। এমন সময় প্রতিবেশীরা মাঝখানে চলে আসলো এবং ঝগড়া থামিয়ে দিল। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই এবং অপর বুজুগও জানতে পারলেন, তখনই সাথে সাথে ওই জায়গার মধ্যে চলে এলেন। লোকেরা তাদের দেখে চুপ হয়ে গেল। হযরতে রবিয়া রাহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে বলল, আল্লাহ পাকের শপথ, আমি ততক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না যতক্ষণ তোমায় সুলতান ইসলামী বাদশার নিকট নিয়ে যাব না। কারণ কি? তুমি আমার ঘরের মধ্যে আঘাত করেছো, ঢুকতে চেয়েছ। হযরতে ফারুক রাহমাতুল্লাহ আলাই বলল, আল্লাহ পাকের শপথ, আমিও তোমাকে ছাড়বো না, তোমাকে সুলতানের দরবারে নিয়ে যাওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড় দিব না, তোমাকেও নিয়ে যাব। কারণ তুমি আমার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে আছো আর আমার সাথে ঝগড়া করছো, একে অপরের সাথে কথাবার্তা চলতেছে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই হযরতে আব্দুর রহমান ফারুক রাহমাতুল্লাহ আলাইকে খুবই নম্রতার সাথে বুঝাতে লাগলেন, বড় মিয়া, যদি আপনার থাকার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অন্য কোথাও গিয়ে থাকুন। তিনি বললেন, আমার নাম ফারুক আর এটাই আমার ঘর। 27 বছর পূর্বে যেহেতু তিনি ঘর ছেড়ে চলে গিয়েছেন, সন্তান 27-26 বছর যুবক হয়ে গিয়েছে, তাহলে কিভাবে চিনবে? এখন ভিতর থেকে স্ত্রী, সম্মানিত স্ত্রী, যিনি দরজার পেছনে সব কথা শুনছিলেন, তিনি বলতে লাগলেন, ইনি আমার স্বামী আর রবিয়া তার ছেলে, রবিয়া তার ছেলে। এই কথা শুনে উভয় পিতা পুত্র খুশি হয়ে গেল। বাবা এবং সন্তানের পরিচয় যখন পেয়ে গেল, পরস্পর একে অপরকে জড়িয়ে ধরল, এর চাইতে খুশি আর কি হতে পারে? দুইজনের চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো, যে বাবাকে পেয়েছে, বাবা সন্তানকে পেয়েছে এত বছর পর। হযরতে ফারুক রাহমাতুল্লাহ আলাই ইনি আনন্দ চিত্তে ঘরের মধ্যে প্রবেশ করলেন। যখন শান্ত হয়ে বসলেন, কিছুক্ষণ পর সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে 30,000 দিনার কিংবা আশরাফির কথা স্মরণে আসলো, যেগুলো কোথায়? তো ইনার স্ত্রী বুদ্ধিমান ছিলেন, নেককার ছিলেন, যখন বলল আমার রেখে যাওয়া ওই দিনারগুলো কোথায়, আশরাফিগুলো কোথায়, 30,000 আশরাফি, তখন স্ত্রী জিজ্ঞাসা করলে, বললে এগুলো তো আমার আপনার আমানত, হ্যাঁ, তা আমি সংরক্ষণ করে রেখেছি, আমি হিফাজত করে রেখেছি। হযরতে রবিয়া রাহমাতুল্লাহ আলাই অর্থাৎ ওই ছেলে যখন মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন, দরসের হালকার মধ্যে গিয়ে বসলেন, দরস দিবে, এলমের দরস দিবে এরকম বসে। আচ্ছা, দেখতে পেলেন সাগরিদদের ভিড় যেখানে ছিল সেখানে ইমাম মালিক ও হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি উপস্থিত আছে। রবিয়া রাহমাতুল্লাহ আলাই দরস দিবে আর ওই বৈঠকের মধ্যে অনেকজন, এর মধ্যে ইমাম মালিক এবং হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাই উপস্থিত। তারা ওই শায়খকে ঘিরে রেখেছে দরস শুনবে। এদিকে হযরতে ফারুক রাহমাতুল্লাহ আলাই রবিয়া রাহমাতুল্লাহ আব্বাজান নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদে নববী শরীফে গেলেন, তখন এই দৃশ্যটা দেখলেন, একটি হালকা লাগানো হয়েছে আর লোকেরা খুবই আদব সহকারে, মনোযোগ সহকারে তাদেরকে দরস দিচ্ছিল। তিনি পাশে গেলেন, লোকেরা তার জন্য জায়গা প্রসারিত করে দিলেন। হযরতে রবিয়া রাহমাতুল্লাহ আলাই মাথা নত করে বসেছিলেন, নিচে দিয়ে করেছিলেন, যার কারণে তার বাবা তাকে কি করতে পারে নাই, চিনতে পারে নাই যে কে দরস দিচ্ছে। সবাইকে দেখতেছে, দেখতেছে বুজুর্গের মতো মাথা নত করা অবস্থায়, তো চিনতে পারলেন না। তো জিজ্ঞাসা করলেন, এলমের মুক্তা ছড়ানো এই কোন শায়খ যিনি হাদিস শরীফের দরস দিচ্ছে, এই শায়খুল হাদিস কে? লোকেরা বলতে লাগলেন, ইনি হলেন রবিয়া বিন আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমান ফারুক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান রবিয়া। লোকেরা বলল, ইনি হলেন রবিয়া বিন আব্দুর রহমান। এই কথা শুনে তো ইনার মন আনন্দে আত্মহারা হয়ে গেল, আনন্দে ভরে গেল, আনন্দিত অবস্থায় তার মুখ দিয়ে এই কথা বের হয়ে গেল, অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক আমার সন্তানকে অনেক বড় মর্যাদা দান করেছেন, অনেক বড় মর্যাদা দান করেছেন। অতঃপর খুশি হয়ে গেলেন, স্ত্রীর কাছে এসে বললেন, আমি তোমার কলিজার টুকরাকে আজ এমন মহান মর্যাদায় দেখেছি যে এর পূর্বে আমি কোনো আলিমকে এমন মর্যাদায় দেখিনি, যেটা আমি আমার সন্তানকে দেখতে পেয়েছি। সম্মানিত স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনার কি সে 30,000 দিনারের প্রয়োজন নাকি আপনার সন্তানের এই মহত্ব মর্যাদা? দেখেন প্রশ্ন খাড়া করছে। প্রথমে বলেছে ওই 30,000 দিনার আমানত রক্ষিত আছে, বললে আপনার কি 30,000 দিনারের প্রয়োজন না আপনার সন্তানের মহত্ব মর্যাদা? তিনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাকের শপথ, আমার সন্তান এই দিরহাম ও দিনারের চেয়ে আমার কাছে বেশি পছন্দনীয়। তিনি বলতে লাগলেন, আমি সেই সম্পদ। ওই স্ত্রী বলতে লাগলেন, দেখেন কেমন রবিয়া রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কেমন ছিল, ফারুক রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কেমন ছিল। বললেন, আল্লাহু আকবার, আমি সেই সমস্ত সম্পদ যেটা আপনি আমানত স্বরূপ আমাকে দিয়ে গিয়েছিলেন, আমি এই সম্পদগুলো আপনার সন্তানের শিক্ষা দীক্ষার জন্য, এলমে দীন অর্জন করার জন্য আমি সব খরচ করেছি। এই কথা শুনে খুশি হয়ে গেল এবং বলতে লাগলো, আল্লাহ পাকের শপথ, তুমি এই সম্পদ নষ্ট করনি, তুমি এই সম্পদ নষ্ট করনি, আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের উসিলায় আমাদের ক্ষমা হোক। হে প্রিয় ইসলামী ভাইরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের মধ্যে এমন কি জিনিস রেখেছে যেটা পাওয়ার জন্য আগের কথা আমরা বলি না, ইমাম বুখারি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম মুসলিম, অনেক বড় বড় বুজুর্গানে দিন যাদের কিতাব আমরা অধ্যয়ন করি, ইমাম আমরা মুসলিম শরীফ পড়ি, বুখারি শরীফ পড়ি, এত বড় বড় ইমামগণ আমরা যখন নাম নিই, যদি আপনি খেয়াল করেন ইনাদের জীবনে স্টাডি করেন, দেখবেন ইনাদের পুরো জিন্দেগিতে এলেম অর্জন করার জন্য ইনারা সব সব সম্পদ কি করেছেন, বিলীন করেছেন। এলেম অর্জন করতে হবে, এমন এমন আছে যে এক একটা হাদিসে মোবারকা জানার জন্য সনদ সহকারে ইনারা এক দেশ থেকে অন্য দেশে সফর করেছে। সফর করার পর যার থেকে এটা সংগ্রহ করবে তার অবস্থা কি সেটাও দেখেছেন, সে আসলে কি যথার্থ কিনা, সে আসলে কিন্তু এই হাদিস শরীফ যেটা দিচ্ছে সেটা সত্যতা কতটুকু, এরকম প্রমাণ করার জন্য, নেওয়ার জন্য, আমাদের নিকট পৌঁছানোর জন্য এরা অনেক কষ্ট পরিশ্রম করেছে। তাহলে এলেম এত বেশি সম্মানিত। আজকে আমরা দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ডিগ্রি অবশ্যই অর্জন করা যাবে। দুনিয়াবে পার্থিব জীবনে চলতে গিয়ে পার্থিব শিক্ষা অর্জন করে আমরা সুন্দরভাবে হালাল রুজির জন্য আমরা সব করতে পারবো, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা যে বিষয়টা আমাদের জন্য ফরজ করে দিয়েছে এলমে দিন, সেটা ফার্স্ট নাম্বারে রাখতে হবে, এটা আগে করতে হবে। আপনি দোকানদার হন, আপনি চাকরিজীবী হন, আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, আপনি যে স্থানে থাকেন না কেন, আল্লাহ তাআলা এলমে দিন অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করেছে। আচ্ছা, এলমে দিনের মধ্যে কোন কোন বিষয়টা আমার জন্য ফরজ? আকাইদের এলম, আকাইদের এলম, আমি আল্লাহ তাআলার ব্যাপারে কি ধারণা রাখব, আমি আল্লাহ তাআলার ব্যাপারে কেমন ধারণা আমার রাখা চাই। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, আল্লাহ পাকের সম্মানিত যারা নবী রয়েছেন, আম্বিয়া রয়েছেন, ইনাদের ব্যাপারে আমাদের ধারণা কেমন হবে, আমি মানলাম কেমন মানতে হবে, ইনাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেমন পাওয়ার দিয়েছেন, কেমন ক্ষমতা দর করে পাঠিয়েছেন, সেই মোতাবেক মানা হচ্ছে কিনা, আমি পরকালীন বিষয়ে আমার আকীদা কেমন হওয়া দরকার, ফিরিস্তাদের ব্যাপারে আমার আকাইদ কেমন হওয়া দরকার। যে একজন মুসলমানের সবচেয়ে বড় বেসিক হচ্ছে কি, ইসলামের স্তম্ভ হচ্ছে ঈমান, ঈমান, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই মর্মে সাক্ষাৎ দেওয়া, এটাই তো ফার্স্ট ঈমানের মূল। এর পরবর্তীতে আসতেছে নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ঈমান, একজন ঈমানদার হিসেবে, আমি সাধারণ একজন মুসলমান ঈমানদার হিসেবে আমার আকাইদটা কেমন হওয়া দরকার সেটা জানাটা ফরজ। এরপর ইলমুল মাসাইল, মাসলা মাসাইলের এলেম, আমি পরিবার পরিজন নিয়ে বসবাস করি, আমি একটা সমাজের মধ্যে অবস্থান করি, আমি একটা দেশের মধ্যে অবস্থান করি, মাসলা মাসাইল, আমি একজন যখন একটা ছেলে কিংবা মেয়ে ছোট অবস্থা থেকে সে বালিক হবে কিংবা বালিকা হবে, তাহলে তার জন্য পাক পবিত্রের মাসলা মাসাইল জানা ফরজ। আর বড় হচ্ছে, পবিত্রতা জানতে হবে তাহারাত। এরপর যদি কেউ ব্যবসায়ী হয়, ব্যবসা করার জন্য নিয়ত করছে যে আমি ব্যবসা করবো, ব্যবসাতে নামবো, তাহলে ব্যবসার মাসলা মাসাইল তার জন্য জানা ফরজ, যাতে এমন কোনো বিষয় চলে না আসে আমার পরিশ্রমের ফসলটা, আমার পরিশ্রমের ইনকামটা যাতে হারাম হয়ে না যায়। এখানে ছোটো ছোটো বিষয় আছে, এগুলো জানতে হবে কোন বিষয়টা আমার জিনিসটাকে হারাম করে দিচ্ছে। এরপর কেউ চিন্তা করলো যে আমি মুসলমান, আমি এখন আমার নামাজ পড়ার সময় হয়েছে, উপযুক্ত সময় হয়েছে, এখন নামাজের মাসলা মাসাইল জানা ফরজ হয়ে গিয়েছে। এভাবে দৈনন্দিন চলতে গিয়ে একজন মুসলমানের জন্য যে সমস্ত বিষয় মাসলা মাসাইলগুলো যার জন্য আমাকে চলতে হবে, ফিরতে হবে, যে যে কাজটা করবে ওই কাজটা ইসলামী বিধান অনুসারে কী করা উচিত, এই মাসলা মাসাইলগুলো জানা তার জন্য ফরজ। এরপর হচ্ছে ওই সমস্ত ইলম অর্জন করা ফরজ যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে বরবাদ করে দেয়। আমি আকাইদ মজবুত করলাম, যেরকম ধারণা রাখা দরকার, যেরকম ধারণা রাখার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমি রাখলাম। মাসলা মাসাইলে জানলাম প্রতিবেশীর সাথে কীভাবে হক আদায় করতে হবে, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, ব্যবসা কীভাবে করতে হবে, চাকরি করলে চাকরির ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, যদি আমি কারো অধীনে থাকি তার সাথে কেমন, যদি আমার অধীনে কেউ থাকে তার সাথে আমি কেমন চলতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় মাসলা মাসাইল তো ঠিকঠাক জানলাম। এবার আসুন, কেউ নামাজ পড়ল, হজ আদায় করলো, কিন্তু ওই ধরনের জ্ঞান অর্জন করলো না, যে জ্ঞান অর্জন না করার কারণে তার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, ওগুলা কি, ওগুলো সম্পর্কে জানতে হবে। যেমন মিথ্যা, মানুষ কথায় কথায় মিথ্যা বলাটা মুখের সাথে একটা লফ্স হয়ে গিয়েছে, মুখ উচ্চারণ করছে, সে জানেও না যে সে মিথ্যা বলে ফেলছে, কথায় কথায় গীবত হয়ে যাচ্ছে, সে জানে না তার দ্বারা গীবত হয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে অপরের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ, যেটা তার দ্বারা ঘটে নাই, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সে জানেও না এটা মিথ্যা অপবাদ। যদি সে সত্যিকার যদি তার মধ্যে ত্রুটিটা থাকে, তার অনুপস্থিতিতে সেটা গীবত হচ্ছে, আর যদি ত্রুটিটা তার মধ্যে না থাকে তাহলে সেটা মিথ্যা অপবাদ হয়ে যাচ্ছে। এভাবে হিংসা, একজন ইবাদত পরায়ণকে দেখে অনেকে হিংসা করতেছে, আলিম আলিমের মধ্যে হিংসা, ব্যবসা ব্যবসার মধ্যে হিংসা, কারো সম্পদ দেখে হিংসা, কারো এলেম দেখে হিংসা, এগুলো বরবাদ করে দিচ্ছে। এভাবে যদি দেখা যায় যে সমস্ত বিষয় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত গুনাহ মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের আমলগুলো বরবাদ করে দিচ্ছে, ওই সমস্ত গুনাহ সম্পর্কে জানা অপরিহার্য, এলেম অর্জন করতে হবে, সেটার সংজ্ঞা কী, সেটা থেকে কেমনে বাঁচব, এটা আমাদের জন্য জানতে হবে। আজকে বড় বড় অনেক বড় বড় মানুষ, জ্ঞানীগুণী মানুষ, এ এলম অর্জন করার না করার কারণে, সন্তান সন্ততিকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে, সঠিক শিক্ষা দিতে পারে না, বৃদ্ধাশ্রমে রয়েছে। ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, লাইফস্টাইল সুন্দর করার জন্য তাদের পিছে জমি বিক্রি করে মাতার গাম পায়ে ফেলে উপার্জনকৃত অর্থগুলো তাদের পিছে খরচ করে, মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে। কেন? মা বাবাকে কেমন আচরণ করতে, মা বাবাকে আমি সব কিছু করে দিলাম, বৃদ্ধাশ্রমে রেখে দিলাম, তারা সেবা পাওয়ার ক্ষেত্রে কতটুকু হকদার তার তো জানাই নেই, সে মনে করছে আমি তো টাকা বাড়াই দিছি, আমি তো করতেছি, এরা ওখানে তো ভালোই আছে, তাহলে এই জিনিসটা জানা নেই। তো এভাবে দেখা যাচ্ছে মানুষ ইনকাম করতে গিয়ে হারামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আকাইদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেরকম আকাইদ রাখা প্রয়োজন, সে ধরনের আকাইদ না রাখার কারণে, আকিদা বিশুদ্ধ হওয়ার না কারণে পরিপূর্ণ ইমানদার হতে পারছে না। তো আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এলমে দিন অর্জন করার সৌভাগ্য দান করেন। বেশি সৌভাগ্যের বিষয় হবে প্রতিটা ঘরে ঘরে যাতে এক একজন আলেমে দিন হয়, এক একজন আলেমে দিন হয়, একজন আলিম সত্যিকারের আলিম নির্লোভী হয়, লোভী হয় না, আলিম লোভী হতে পারে না, আলিমের মধ্যে নম্রতা থাকবে, আলিমের মধ্যে ভদ্রতা থাকবে। সুলাইমান আলী সালাত ওয়াসালাম, আল্লাহ পাকের সম্মানিত নবী, আপনার নাম শুনছেন না, সুলাইমান নবী, সুলাইমান আলী সালাত ওয়াসালাম, ইনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটা বিষয়ে বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, ইলিম সম্পদ সাম্রাজ্য, ইলিম, সম্পদ, সাম্রাজ্য, তিনটা, আপনি কোনটা নেবেন? যদি কাউকে বলা হয়, সাধারণ মানুষকে বলো আমাকে সম্পদ দরকার, আর সম্পদ থাকলে বলো সাম্রাজ্য দরকার, নেতৃত্ব দিবে, টাকা থাকার পরে মানুষ নেতৃত্বের লোভ চলে আসে অন্তরের মধ্যে, সে নেতৃত্ব দিবে, মানুষের উপর কর্তৃত্ব খাটাবে। এবার সুলেমান আলী সালাতাম আল্লাহ পাকের সম্মানিত নবী, নবীর জায়গা থেকে উনি কোনটা সিলেক্ট করছে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। সুলেমান আলী সালাতাম ইলিমকে সিলেক্ট করলেন, ইলিমকে বাছাই করলেন, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা ইলিমের বদৌলতে সুলাইমান আলী সালাতামকে সম্পদ দান করেছেন, সাম্রাজ্য দান করেছেন। পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ যারা পুরা পৃথিবী শাসন করেছে, এর মধ্যে দুইজন ইমানদার, দুইজন মুমিন আর দুইজন কাফির ছিল, সাতজন ব্যক্তি যারা পুরা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে ইমানদারদের মধ্যে আম্বিয়ে কেরাম হযরতে সাইয়েদনা সুলাইমান আলী সালাতাম পুরা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। অনেকে সুলাইমান বাদশাহ, সুলাইমান আলী সালাতামের নাম বললে বাদশাহ শব্দ চলে আসে, আসে না? সাম্রাজ্য কিভাবে ইলিমকে সিলেক্ট করেছেন, ইলিমের এত গুরুত্ব। আল্লাহ পাক আমাদেরকেও ইলিম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 18 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, আর ফিরিস্তাগণ এবং জ্ঞানীগণ ও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে। তো আমাদের উচিত আমরা যাতে কি করি, ইলিমকে সিলেক্ট করি, ইলিমের ফজিলত জেনে ইলিম অর্জন করার চেষ্টা করি। বলা হচ্ছে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহু আকবার, মহান তাবি বুজুর্গ হযরতে সাইয়িদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবার আশেপাশে 360টি মূর্তি ছিল, আর এই আয়াত মুবারক অবতীর্ণ হলে সকল মূর্তি সিজদায় পতিত হয়ে গেল। ইলিম, ইলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ইলিমের ফজিলত রেখেছেন। 28 পারা সূরা মুজদালার 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে তাদের মর্যাদা সমুন্নত করবেন। যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, জ্ঞান বলতে ইলমের জ্ঞান, পৃথিবীর বুকে আম্বিয়ে কেরাম ইনাদের সাথে কোনো তুলনা হয় না, এরা শ্রেষ্ঠ আম্বিয়ে কেরামগণ, আম্বিয়ে কেরামের মর্যাদা সবার উপরে। আম্বিয়ে কেরামের রেখে যাওয়া উত্তরাধিকার এটা, এরা এরা কারা? এরা হচ্ছে আলিম উলামাগণ। তো মূলত আলিম উলামা বলতে ইলিম, ইলিমগুলো হচ্ছে জ্ঞানগুলো রেখে যাওয়া, জ্ঞানগুলো রেখে যাওয়া, যেভাবে তুলনা হয় না আম্বিয়ে কেরামের সাথে কারো, তদ্রূপভাবে ইলিম যারা সঠিক ইলমে দিন অর্জন করেছে, ইলিম ইলিমওয়ালার সাথে কারো তুলনা হয় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ইলিম অর্জন করার তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উলামায়ে কেরাম সাধারণ মুমিনের চেয়ে 700 গুণ উচ্চ মর্যাদার হবেন, 700 গুণ। আচ্ছা, প্রতি দুইটা মর্যাদার মাঝখানে 500 বছরের দূরত্ব হবে, তাহলে 700 গুণ বেশি, এবং এক একটা দূরত্ব দুইটার মাঝে 500 বছরের দূরত্ব। আজকে আমরা এলমে দিন অর্জন না করার কারণে আজকে আমাদের পারিপার্শ্বিক অবস্থা কী অবস্থা আমাদের চোখের সামনেই, মানুষ মানুষের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে নেই, একজন অপরজনের পিছে লেগে আছে, কেউ ইবাদত করতে করতে লৌকিকতার মধ্যে চলে যাচ্ছে, আবার কেউ ইবাদত না করে না করে বরবাদ হয়ে যাচ্ছে, আবার অনেকে একাগ্রতা করতে 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 তার উপর শয়তান বশ করে সব বরবাদ করে দিচ্ছে। এই যে ইলিম, এটা না থাকার কারণে। তো আমরা কি চাই আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাক, আমরা কি চাই কি না? কেউ চায় না। যদি আমরা না চাই, আমাদের উচিত হবে ইলিম অর্জন করা। বলা হচ্ছে কেউ কোনো ব্যক্তি যখন ইলিম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফজিলত কি? বলা হচ্ছে আল্লাহ তাআলার ফিরিস্তারা জমিনের মধ্যে তাদের পাখা বিছিয়ে দেয়, যে রাস্তা দিয়ে ইলিম অর্জন করার জন্য বের হওয়ার ব্যক্তির জন্য। আরে ইলমে দিনের মজলিসে এখন ইলিমের আলোচনা হচ্ছে, আর ইলমে দিনের মজলিসে বসলে ফায়দা কি? বলা হচ্ছে চতুর্পাশে ফিরিস্তারা একটা বেষ্টনী ঘিরে ফেলে। তারা যখন জিকির করে তখন ফিরিস্তারা এগুলো দেখতে থাকে, যখন তারা ইলমে দিন অর্জন করার পর যখন আল্লাহ তালার বারগাহে হাত তুলে যখন দোয়া করে তখন আল্লাহ তালার ফিরিস্তারাও তাদের সাথে আমিন বলে, আমাদের সাথে আমিন বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া। আজকে যে সময় ইলিম অর্জন করাটা কঠিন হয়ে গিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে দাওয়াত ইসলামী সর্বত্র চেষ্টা করে যাচ্ছে প্রতিটি সেক্টরের মানুষকে যাতে এলমে দিনের আওতায় নিয়ে আসতে পারে। আমরা আমাদের সন্তানকে, ছোট ভাইকে হয়তো আমরা মাদ্রাসায় ভর্তি করতে পারি, দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা আছে, যদি কেউ চায় কোরআনে পাক শিক্ষা দিবে হেফজ বিভাগে দিয়ে দিল। আমরা যারা বয়স হয়ে গিয়েছে আমাদের জন্য কি, আমরা কি করতে পারি? তো যারা ইয়াং জেনারেশন তারা চাইলে 63 দিনের তরবিয়তে কোর্স দাওয়াত ইসলামের পক্ষ থেকে, অনলি 63 দিন। 63 কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের সাথে সম্পর্ক রেখে 63 দিন। আর 63 দিনে কি হবে? সে কায়দাটা তাকে পড়ানো হবে, একজন মাইয়তকে কিভাবে দাফন কার্যক্রম করতে শেখানো হবে, জানাজা নামাজের দোয়া শেখানো হবে, মা বাবার আদব শিক্ষা দেওয়া হবে, তাহারাত পবিত্রতা শিক্ষা দেওয়া হবে। তার জন্য এটা, আমরা যারা বয়স হয়ে গেছে আমরা কি করবো এখন? যারা ইয়াং এরা না কোর্সে গিয়ে শিখবে, আমাদের জন্য মাদিনী কাফেলায় সফরের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনা শরীফের মধ্যে রেখে দেন নাই, বরঞ্চ মদিনা শরীফ থেকে এক একজন সাহাবায়ে কেরামকে এক একজনকে এক এক দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, পুরা পৃথিবী জুড়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন? এলমে দিন শেখার জন্য এবং শিখানোর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় আসহাবে সুফাগণ এরা এলমে দিন অর্জন করতো, করতে 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 এবার সিলেক্ট করে করে তুমি ওই দেশে চলে যাও, তুমি ওই দেশে চলে যাও, ওখানে ইয়ে কোরআন শিখা সুন্নত শিখা এগুলোর কার্যক্রম এরকম হালকা লাগতো। অনেক ঘটনা এরকম আছে। তো ওই সুন্নতকে জিন্দা করার জন্য দাওয়াত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। আমরাও চাইলে 30 দিনের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য মাদিনী কাফেলায় সফর করতে পারি। আলহামদুলিল্লাহ, যার ইচ্ছা হয় যে আমার কার্যক্রম তো অনেক রয়েছে, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত, মাসে 3টা দিন বের করি, বের করতেই হবে, কারণ এলমে দিন অর্জন করাটা ফরজ। ভাই আমি তো জানি না, মূর্খ মানুষ, আমি আল্লাহ মাফ করে দিবে, এগুলা বলে পাশ কাটানোর সুযোগ নাই। কেউ কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না, এখন তার জন্য হুকুম কি? আল্লাহ তো শিখতেই হবে, তার দ্বারা মুখ দিয়ে বেরই হচ্ছে না, বলছে তাই তো মুরব্বী হয়ে গিয়েছে, বলে চেষ্টা করতে 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 থাকতে হবে, এর মধ্যে যদি তার মত চলে আসে তখন সে শিকার কারণে শিকার প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। আর যদি শিখলামই না, গেলামই না, অবহেলা করলাম, তাহলে আল্লাহর দরবারে যদি পাকড়াও করা হয় আমাদের স্থান কোথায় হবে? তো আমাদের জন্য প্ল্যাটফর্ম রয়েছে, তো এখানেও কোরআন শিক্ষা হয় প্রতি রাতে ইনশাআল্লাহ, কোরআন শিক্ষার ব্যবস্থা এখানে রয়েছে ফয়জানে মদিনায়। তো আমি অনুরোধ করবো যারা চান কোরআন শিখবেন তো আধা ঘন্টা 40 মিনিটের জন্য ফয়জানে মদিনায় চলে আসবেন, যারা চান মাসের সফর করবেন 3 দিনের মাদানী কাফেলায়, কমপক্ষে 3 দিন, 27 দিন আপনার পরিবারের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য রাখেন, 3 দিন মাদানী কাফেলায় সফর করেন। এবং নিজের সন্তান পরীক্ষা শেষ হয়েছে, ইন্টার পরীক্ষা শেষ হয়েছে, অনার্স শেষ করেছে, উপযুক্ত হয়েছে, তাকে আপনি 63 দিনের কোর্স করান। আমরা কম্পিউটার প্রশিক্ষণ করাই, স্পোকেন ইংলিশ করি, সব কিছু করি, কিন্তু এলমে দিন অর্জন করার ব্যাপারে আমরা উদাসীন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উদাসীন থেকে বের হয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এলমে দিন অর্জন করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুরে